বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 2 জানুয়ারি, 18 পৌষ এবং ফার্সি 12 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুকে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা facebook.com/radiotehranbn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ফিলিস্তিনিদের সমর্থনে তুরস্কে ব্যাপক বিক্ষোভ সমাবেশ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি আসনের প্রার্থীদের মধ্যে লড়াই নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি বাদশা রহমানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে নবীনন্দিনী হজরত ফাতেমা সালামুল্লাহ আলাইহার পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। প্রান্তিক আয়োজন রয়েছে কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজায় প্রতিরোধের মুখে এগোতে পারছে না দখলদার বাহিনী, এক হামলায় 15 ইসরায়েলি সেনা নিহত, স্বীকার করছে না তেল আবিব। লোহিত সাগরের পানি সীমায় মার্কিন ও ব্রিটিশ সামরিক উপস্থিতি প্রতিহত করতে দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে ইয়েমেনের পার্লামেন্ট। সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির নির্বাচন কমিশনার আনিসুর রহমান। এবং ভারতে বিজেপি শাসিত মণিপুরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে 4 মুসলমান নিহত, 11 জন আহত, 5 জেলায় কারফিউ জারি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 24 ঘণ্টায় বেশ কিছু ইসরায়েলি সেনাকে হত্যা করেছে প্রতিরোধ যোদ্ধারা। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেড আরও জানিয়েছে তারা ইসরায়েলি সেনাদের বহু সামরিক যানও ধ্বংস করেছে। ওই ব্রিগেড গতকাল গাজা শহরের আল তুফাহ পাড়ার পূর্বে ইহুদিবাদী সেনাদের একটি দলের উপর একটি মাইনফিল্ডের বিস্ফোরণ ঘটায়। ওই হামলায় 15 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে আল কাসাম যোদ্ধারা নিশ্চিত করেছেন। এ সময় হতাহত ইহুদিবাদী সেনাদের নিয়ে যাওয়ার জন্য ইসরায়েলি অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারগুলোকে ছুটে আসতে দেখা গেছে। এদিকে দক্ষিণ গাজার খান ইউনুস শহরের কারারা এলাকায় আল কাসাম যোদ্ধাদের অতর্কিত হামলায় 3 ইসরায়েলি সেনা নিহত হয়। এছাড়া সোমবার মধ্য গাজার আল বুরেইজ শরণার্থী শিবিরে কাসাম যোদ্ধাদের হামলায় অন্তত 1 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হামাসের সামরিক বাহিনীর হামলায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বেশ কিছু ইসরায়েলি ট্যাঙ্ক ও সামরিক যানও ধ্বংস হয়েছে।
অন্যদিকে স্যাটেলাইট থেকে তোলা ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের কাছে দখলদার ইসরায়েলি সেনারা 24 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত সামনে অগ্রসর হতে পারেনি। ওই ছবিতে দেখা গেছে 30 ডিসেম্বর খান ইউনিসের কায়বা এলাকা, জামাল আব্দুল নাসের সড়ক এবং আবু হামিদ স্কোয়ারের পশ্চিম পাশে হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। এতে আরও দেখা যাচ্ছে 24 ডিসেম্বর ইসরায়েলি ট্যাঙ্ক ও সাজাযানগুলো সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেও ফিলিস্তিনি যোদ্ধাদের প্রচণ্ড প্রতিরোধের মুখে সামনে এগোতে পারছে না। এছাড়া দুদিন বিরতির পর শেষ পর্যন্ত সোমবার আরেকজন ইসরায়েলি সেনার নিহত হওয়ার খবর স্বীকার করেছে তেল আবিব। এর ফলে ইসরায়েলি সেনাদের হিসাবে গাজায় স্থল অভিযান শুরু হওয়ার পর তাদের নিহত সেনার সংখ্যা 173 জনে উন্নীত হল। কিন্তু হামাস সারাদিন যেভাবে হামলা চালায় তাতে যে পরিমাণ ইহুদিবাদী সেনা হতাহত হয় তার প্রকৃত তথ্য প্রকাশ করছে না ইসরায়েল। লোহিত সাগরের পানিসীমায় আমেরিকা ও ব্রিটেনের যে কোনো সামরিক উপস্থিতি প্রতিহত করতে ইয়েমেনের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে দেশটির পার্লামেন্ট। ওই সাগরে মার্কিন সেনাদের হামলায় ইয়েমেনের 10 নৌসেনা নিহত হওয়ার পর দেশটির পার্লামেন্ট এই প্রত্যয় জানাল। ইয়েমেনের পার্লামেন্ট সোমবার এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতি পৃষ্ঠপোষকতা দিতে মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্বে সংঘাতের বিস্তার ঘটাতে চায়। এর আগে রোববার লোহিত সাগরে মার্কিন ও ইয়েমেনি নৌবাহিনীর মধ্যে সংঘর্ষে 3টি ইয়েমেনি গানবোট ডুবে যায় এবং ইয়েমেনের নৌবাহিনীর 10 কর্মকর্তা নিহত হন। ইয়েমেন তাদের গানবোটের উপর মার্কিন বাহিনীর হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। একই সঙ্গে তারা বলেছে, তাদের বিরুদ্ধে মার্কিন বাহিনীর হামলা অব্যাহত থাকলে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা বেড়ে যাবে। আঞ্চলিক দেশগুলো সতর্ক করে দিয়ে বলেছে, গাজা যুদ্ধ এখনই বন্ধ করা না গেলে মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানেও সংঘাত ছড়িয়ে পড়বে। ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শারাফ সুস্পষ্টভাবে জানিয়েছেন, কৌশলগত লোহিত সাগর দিয়ে চলাচল করা ইসরায়েলগামী জাহাজগুলোতে যে হামলা চালানো হচ্ছে তা সম্পূর্ণভাবে ইয়েমেনের নিজের সিদ্ধান্ত। এখানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কোনো ভূমিকা নেই। তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের সরকার এবং সামরিক বাহিনী ইসরায়েল অভিমুখী জাহাজগুলোতে হামলা কিংবা সেগুলো আটকের সিদ্ধান্ত নিয়েছে। ইরানের প্রেস টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে হিশাম শারাফ বলেন, গাজা এবং দখলীকৃত ফিলিস্তিনের বিভিন্ন অংশে আমাদের ভাই বোনদের ওপর ইহুদিবাদী ইসরায়েল যাতে কোনোভাবে আগ্রাসন চালাতে না পারে সেজন্য সানার সরকার ও সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী শান্তির পক্ষে কাজ করছে এবং তারা অন্য কারোর জন্য হুমকি নয়। ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাব আল মানদেব ও লোহিত সাগর দিয়ে বিশ্বের যে কোনো দেশের জাহাজ যাতায়াত করতে পারবে, শুধুমাত্র ইসরায়েলি জাহাজ অথবা ইসরায়েল অভিমুখী জাহাজ চলাচল করতে পারবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার বিকল্প নেই, কারণ সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। তাই কোনো মতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না বলে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন তিনি। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার বিকল্প নেই, কারণ সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। তাই কোনো মতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না বলে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণপরিবহন, রেগুলার লাইনের বাস ও প্রাইভেট কারের উপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। অন্যান্য বছরের তুলনায় এবার এসব যানবাহন চলাচলের বিষয়ে কিছুটা শিথিলতা আনা হয়েছে, তবে মোটরসাইকেল, স্পিডবোট সহ বেশ কিছু যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে তিনি বলেছেন, মোবাইল কোর্ট পরিচালনার সময় কোনো ছবি তুলবেন না, মানুষের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না, মাঠ পর্যায়ে সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। এছাড়া অস্ত্র আইনের বিধান অনুযায়ী লাইসেন্সধারী কোনো ব্যক্তি যে কোনো ধরনের অস্ত্র বহন ও প্রদর্শন করতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতে বিজেপি শাসিত মণিপুরে ফের সহিংসতা হয়েছে। গতকাল বিকেলে অজ্ঞাত বন্দুকধারী দুর্বৃত্তরা চারজনকে গুলি করে হত্যা করেছে। নিহতরা সকলেই মুসলিম বলে জানা গেছে। ওই ঘটনায় আহত হয়েছেন 11 জন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত মণিপুরে ফের সহিংসতা হয়েছে। এখানে গতকাল সোমবার বিকেলে থোবাল জেলার লিলং এলাকায় অজ্ঞাত বন্দুকধারী দুর্বৃত্তরা চারজনকে গুলি করে হত্যা করেছে। নিহতরা সকলেই মুসলিম বলে জানা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন 11 জন। গত বছর 3রা মে থেকে রাজ্যটিতে সহিংসতা চলছে। কিছুদিন শান্ত থাকার পরে ফের সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে গতকালের সহিংস ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে 5 জেলায় কারফিউ জারি করা হয়েছে। স্থানীয় লোকজন হামলাকারীদের 4টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। কর্মকর্তারা বলছেন, হামলাকারীরা চাঁদাবাজির জন্য লিলং চিংজাও এলাকায় এসেছিল, তারপরে বিবাদ শুরু হয়। স্থানীয় লোকজন হামলাকারীদের ধাওয়া করলেও তারা পালিয়ে যাওয়ার সময় গুলি চালায়। নিহতদের মধ্যে রয়েছেন 30 বছর বয়সী মোহাম্মদ দৌলত, 50 বছর বয়সী এম সিরাজউদ্দিন, 40 বছর বয়সী মোহাম্মদ আজাদ খান এবং 22 বছর বয়সী মোহাম্মদ হুসেন। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং একটি ভিডিও বার্তায় সহিংসতার তীব্র নিন্দা করেছেন এবং জনগণকে শান্তি বজায় রাখার আবেদন করেছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী সেনারা গাজায় কাদায় আটকে গেছে এবং তারা হামাসকে ধ্বংস করার মতো অবাস্তব লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইজ্জাক বারিক। ইসরায়েলের মারি পত্রিকায় গতকাল এক নিবন্ধে তিনি এই কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ইসরায়েল একটি দুষ্টচক্রের মধ্যে আটকা পড়েছে এবং যুদ্ধক্ষেত্রের তথ্য উপেক্ষা করার জন্য এবং কল্পনার জগতে বাস করার জন্য সরকারকে নিন্দা করেছেন। নিবন্ধে জেনারেল বারিক বলেন, যতই দিন যাচ্ছে ততই আমরা যুদ্ধের লক্ষ্যগুলো অর্জন থেকে পিছিয়ে পড়ছি। হামাসকে নির্মূল করা সম্ভব হচ্ছে না এবং গাজা থেকে বন্দীদেরও মুক্ত করা যাচ্ছে না। আমরা দিন দিন গাজার কাদায় আরও বেশি ডুবে যাচ্ছি। জেনারেল বারিকের মতে, রাফায় হামাসের রাজত্ব ধ্বংস এবং টানেলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ার অর্থই হচ্ছে নেতানিয়াহু সরকার হামাসকে নির্মূলের যে লক্ষ্য ঠিক করেছিল তা অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ফলে যুদ্ধ অব্যাহত রাখার মধ্য দিয়ে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না বলে তিনি মন্তব্য করেন। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চল থেকে উদ্বাস্তু হয়ে যাওয়া লোকজন নিজেদের বসতভিটায় ফিরতে শুরু করেছেন। তবে দখলদার সেনাদের বর্বর আগ্রাসনে এরই মধ্যে উত্তর গাজা বিরান ভূমিতে পরিণত হয়েছে। সেখানে বসবাসের জন্য তেমন কোনো ঘরবাড়ি আর আস্ত নেই। ইহুদিবাদী ইসরায়েল গাজা থেকে বেশ কিছু সেনা প্রত্যাহার করার পর ফিলিস্তিনিরা নিজেদের বসতভিটায় ফিরতে শুরু করেছেন। গত 3 মাসের যুদ্ধে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এবং তাদের বিপুল সংখ্যক ট্যাঙ্ক ও সাজাযান ধ্বংস হয়েছে। উত্তর গাজায় ফিরে আসা এক নারী আল জাজিরা টেলিভিশনকে জানিয়েছেন, লোকজন তাদের বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তূপের ভেতরেই শুয়ে বসে সময় পার করছেন। বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের ভেতরে এখনও রক্ত এবং মৃত্যুর চিহ্ন বিদ্যমান। এই নারী বলেন, ব্যাপক অপরাধ ও হত্যাযজ্ঞ চালিয়েছে ইহুদিবাদী সেনারা। কিন্তু এখানকার লোকজন সবসময় দখলদার সেনাদের চেয়ে নৈতিক শক্তি ও মনোবলের দিক দিয়ে অনেক বেশি এগিয়ে। আরেক নারী বলেন, খাদ্য এবং পানির অভাব থাকলেও তিনি কখনো উত্তর গাজা ছেড়ে যাবেন না। তিনি বলেন, যতই দুঃখ কষ্ট আসুক আমি আমার ভূমি এবং পরিবার ছেড়ে যাব না। গাজার জনগণকে বাস্তুচ্যুত করা এবং অন্য দেশে পাঠানোর বিষয়ে ইহুদিবাদ ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ যে পরিকল্পনা প্রকাশ করেছেন তার কঠোর প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী জেহাদ আন্দোলন। সংগঠনটি জোরালো ভাষায় বলেছে, ইহুদিবাদ ইসরায়েলের এই পরিকল্পনা প্রমাণ করে তারা গাজা উপত্যকায় গণহত্যার জন্য আগ্রাসন চালাচ্ছে। গতকাল এক বিবৃতিতে জিহাদ আন্দোলন বলেছে, দখলদার ইসরায়েলের নাৎসিবাদী সরকার আমাদের জনগণ কে গাজা উপত্যকা থেকে বিশ্বের অন্য কোনো দেশে জোর করে পাঠানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু এই পরিকল্পনা আমরা সফল হতে দেব না। রোববার ইসরায়েলের অর্থমন্ত্রী বলেন, গাজায় 2 লাখ মতো মানুষ রেখে বাকিদেরকে অন্য কোথাও পাঠানোর ব্যবস্থা করা হবে। এরপর গতকাল আরেক ইহুদিবাদী মন্ত্রী ইসরায়েলে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের গাজায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আগে যে সমস্ত ইসরায়েলি বসতি স্থাপনকারী গাজায় বসবাস করত তাদেরকে আবার গাজা উপত্যকায় ফিরে যেতে হবে, এতে গাজার আরব জনগণ অন্য কোথাও চলে যেতে বাধ্য হবে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইস্তাম্বুল শহরে গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের বিশ্লেষকরা বলছেন, পশ্চিমারা গাজা বিষয়ে যেরকম দৃষ্টিভঙ্গি পোষণ করছে তাতে তাদের মুখে মানবাধিকারের স্লোগান মানায় না। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
গাজায় মুসলমানদের উপর বর্বর গণহত্যার বিরুদ্ধে খ্রিস্টীয় নববর্ষের প্রথম দিনে তুরস্কের ইস্তাম্বুলে হাজার হাজার তুর্কি জনতা বিক্ষোভ করেছে। ইহুদিবাদী ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে এবং উত্তর ইরাকে 12 জন তুর্কি সেনা নিহত হবার প্রতিবাদ জানাতে ইস্তাম্বুলের বিক্ষুব্ধ জনগণ ও স্থানীয় কর্মকর্তারা আবারও রাস্তায় নেমে এসেছে। 308টি বেসরকারি সংস্থার সমবেত উদ্যোগে ওই বিক্ষোভ মিছিলটি গালাতা ব্রিজ থেকে শুরু হয়। তুর্কি প্রতিবাদ বিক্ষোভ মিছিলকারীরা শহীদদের প্রতি রহমত কামনা, ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং ইসরায়েলকে অভিশাপ দেওয়ার মতো বিচিত্র স্লোগান দেয়। গাজায় ইসরায়েলি গণহত্যার ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান সরকারের কর্মকর্তাদের আপেক্ষিক নিরবতা সত্ত্বেও গত 3 মাসে তুরস্কের বিভিন্ন শহরে, বিশেষ করে ইস্তাম্বুলে, ইসরায়েল বিরোধী বেশ কয়েকটি বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের মুসলিম জনগণের পাশাপাশি সেদেশের রাজনৈতিক বিশ্লেষকরাও ইসরায়েলি চলমান অপরাধ এবং পশ্চিমা সরকারগুলোর অধ্যত্তপূর্ণ নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। সাবা, হুরিত, কারার, ইয়েনি, আকিদ সহ আরও বহু দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রমাণিত হয়, তুরস্কের বহু গবেষণা কেন্দ্র এ বিষয়ে কাজ করে যাচ্ছে। তাদের পর্যালোচনায় দেখা যাচ্ছে, বেশিরভাগ তুর্কি বিশ্লেষক মনে করছেন, গাজার বর্তমান পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো যে দৃষ্টিভঙ্গি পোষণ করছে তাতে তাদের মুখে মানবাধিকারের স্লোগান মানায় না। গাজা বিষয়ে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিশিষ্ট বিশ্লেষক আহমদ তাসগিত্রিন বলেছেন, গাজায় বর্বরোচিত বোমা হামলা অব্যাহত রয়েছে, প্রতিদিনই ধ্বংসস্তূপের সংখ্যা বাড়ছে, প্রতিদিনই ইসরায়েলিদের অস্ত্রে শিশুসহ বেসামরিক লোকদের হত্যার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সমর্থন অব্যাহত রয়েছে। এর মানে হল, পশ্চিমারা কার্যত গাজায় ইসরায়েলি গণহত্যাকে সমস্যা তো মনে করছেই না, বরং তারা খুনি ইসরায়েলকে সমর্থন করার ক্ষেত্রে একে অপরের সাথে প্রতিযোগিতায় নেমেছে। গাজার বর্তমান পরিস্থিতিতে বিশ্ববাসীর দৃষ্টি এখন মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলোর উপর। তাদের সমন্বিত পদক্ষেপই কেবল পারে ইসরায়েলের বর্বর হামলা বন্ধ করতে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় firsttoday.com। ir/bn আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। আর মাত্র কয়েকদিন পরেই বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই জমে উঠেছে প্রার্থীদের গণসংযোগ। ঢাকা ১৯ ও হবিগঞ্জ ৪ আসনের প্রার্থীদের প্রচারণার উত্তাপ নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
আর মাত্র কয়েকদিন পরেই বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, তাই জমে উঠেছে প্রার্থীদের গণসংযোগ। ঢাকা ১৯ ও হবিগঞ্জ ৪ আসনের প্রার্থীদের প্রচারণার উত্তাপ সড়ক মহাসড়ক অলিগলিতে। ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দিচ্ছেন তারা উন্নয়নের নানা প্রতিশ্রুতি। রাজধানী ও জেলা পর্যায়ের নির্বাচনী প্রচারণার উত্তাপ পরিস্থিতি জানতে কথা হয় বিভিন্ন প্রার্থীদের সঙ্গে। দেখা যায় এখন পুরো দমে জমে উঠেছে ঢাকা ১৯ আসনের নির্বাচনী প্রচার প্রচারণা। সাভারের মহাসড়ক অলিগলি এখন ছেয়ে গেছে এই তিন প্রার্থীর ব্যানার পোস্টারে। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের সঙ্গে দুই স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং ওরফে মুরাদ জং এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামের ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। ডাক্তার এনামুর রহমান নির্বাচনী প্রচারণায় বলেন, মানুষের কল্যাণে কাজ করায় আবারও তিনি নির্বাচিত হবেন এই আশা তার।
যার যার প্রাপ্য শ্রদ্ধা দিয়েছি, সম্মান দিয়েছি, আদর দিয়েছি, ভালোবাসা দিয়েছি।
আর জয়ের ব্যাপারে শতভাগ প্রত্যাশিত স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ।
এই গল্পটা নিয়ে আপনাদের কাছে আইছি, আমার ইজ্জতটা রাখবেন না, আমার ইলেকশনটা আপনারা করে দিবেন না।
আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলামও মনে করেন ভোটাররা তাকেই ভোট দিবেন।
যত সন্ত্রাস, মাস্তান, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী আছে, এগুলো এই অঞ্চলে থাকবে না।
এদিকে নির্বাচনকে ঘিরে ঢাকার বাইরে জেলা উপজেলায় চলছে নানা ধরনের প্রচারণা। সিলেটের হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর এই দুটি উপজেলা ও ২৩টি চা বাগান নিয়ে গঠিত হবিগঞ্জ ৪ আসন, এই আসন থেকে লড়ছেন ৮ জন প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এমপি এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার সাইয়েদুল হক সুমনকে নিয়ে বিভিন্ন মহলে মনে করা হচ্ছে তিনি খুব হেভিওয়েট প্রার্থী।
আমি নির্বাচিত হইলে আপনি এই আসনের মাটি আকাশ দেখেই চিনতে পারবেন, কারণ আকাশে অনেক পাখি, কারণ পাখিরা শান্তির নীড় খুঁজে পাবে এই আসনে।
তবে পিছিয়ে নেই হবিগঞ্জ ৪ আসনে আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ মাহবুব আলীও।
কেউ বলতে পারবে না যে চাকরি দেওয়ার কথা কইয়া টিআর কাবিকা এগুলার ইয়ার কোনো ধরনের কোনো দুর্নীতি যাতে স্পর্শ না করে এই চেষ্টা সবসময় করছে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে নবী নন্দিনী হজরত ফাতেমা সালামুল্লাহ আলাইহার পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
হযরত ফাতেমা সালামুল্লাহ আলাইহার শুভ জন্মবার্ষিকী। জামাদিয়সানি মাসের 20 তারিখ মানব ইতিহাসের বর্ণনাতীত গৌরব ও খুশির দিনগুলোর অন্যতম, কারণ এই দিনে জন্ম নিয়েছিলেন মানব জাতির অনন্য গৌরব ও শ্রেষ্ঠ মহামানবী হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা। তাঁর পবিত্র জন্মদিন উপলক্ষে সবাইকে জানাচ্ছি সালাম ও প্রাণ ঠালা মুবারকবাদ। তাঁর উপর, তাঁর পিতা এবং তাঁর স্বামী ও পবিত্র বংশধরদের উপর বর্ষিত হোক অনন্তকাল ধরে অসংখ্য সালাম আর দরুদ। এই মহামানবীর জীবন ও জীবনাদর্শ সম্পর্কে আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
নবীনন্দিনী হযরত ফাতিমা জাহরা কেবল সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী ছিলেন না, বলা হয় মহান আল্লাহর পর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারপর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসাল্লাম, আর তারপরই সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন হযরত ফাতিমা। তাই এমন ব্যক্তিদের মহিমা ও মহত্ব পুরোপুরি তুলে ধরা কেবল মহান আল্লাহ ও তার এই তিন শীর্ষ সৃষ্টির পক্ষেই সম্ভব। বলা হয় ইমাম হাসান ও হুসাইন সহ বিশ্বনবীর আহলে বাইতের 11 জন সদস্য মা ফাতিমাকে তাদের জন্য আদর্শ বা হুজ্জাত বলে মনে করতেন।
এমন কোন নারীর কথা কি কল্পনা করা যায় যিনি তার দুই শিশু সন্তান সহ তিন দিন ধরে ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও স্বামীকে খাবার সংগ্রহের কথা বলছেন না, ইসলামের জন্য তার গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ বিঘ্নিত হবে বলে? অথবা এমন কোনো নারীর কথা কি ভাবা যায় যিনি নিজের বিয়ের জন্য তৈরি করা নতুন পোশাক একজন সাহায্য প্রার্থীকে দান করে দিয়ে পুরনো জামা পরেই নববধূ হন? অথবা এমন নারীর কথা কি চিন্তা করা যায় যিনি পরপর তিন দিন শুধু পানি পান করে রোজা রাখা সত্ত্বেও ইফতারের সময় ক্ষুধার্ত সাহায্য প্রার্থীকে খাদ্য দেওয়ার জন্য সেই তিন দিন কেবল পানি দিয়ে ইফতার করেন? অথবা একজন দরিদ্র ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দিতে কেউ কি তার জামা বন্ধক রেখে খাদ্য সংগ্রহ করবেন এমন অবস্থায় যখন সেই ঘরে তিনি ও তার স্বামী ও দুই সন্তান তিন দিন ধরে অভুক্ত হওয়া সত্ত্বেও সেই খাদ্য থেকে বিন্দু পরিমাণ খাদ্য পরিবার ও নিজের জন্য রাখবেন না? আসলে হযরত ফাতিমা জাহরা ছিলেন মানবজাতির চিরন্তন গৌরব ও আদর্শ মানুষের প্রতীক তথা মানবতা ও মনুষ্যত্বের পূর্ণতার অন্যতম মডেল। এ ধরনের মানুষ পৃথিবীতে জন্ম না নিলে আদর্শের দিক থেকে মানবজাতির মধ্যে বিরাজ করত ব্যাপক অপূর্ণতা আর আদর্শিক শূন্যতা।
বিশ্বনবীর পুত্র সন্তানরা শৈশবেই ইন্তিকাল করায় মক্কার কাফিররা যখন মহানবীকে আবতার বা নির্বংশ বলে বিদ্রুপ করত তখন মহান আল্লাহ তাকে দান করেন হযরত ফাতিমা জাহরা। পবিত্র কোরআনে তাকে উল্লেখ করা হয়েছে কাউসার হিসেবে, যার অর্থ মহত্ত্ব আর নিয়ামতের চিরপ্রবাহমান ঝর্ণা। আল্লামা ফখরুদ্দিন রাজি তার তাফসির গ্রন্থে বলেছেন হযরত ফাতিমার শানে এই সূরা নাজিল হয়েছে। তিনি এ প্রসঙ্গে আরও বলেন, অনেক অত্যাচার সত্ত্বেও হযরত ফাতিমার বংশধারা পৃথিবীতে টিকে আছে, অন্যদিকে বনু উমাইয়া ধ্বংস হয়ে গেছে। একের পর এক রাসুলের বংশধরদের শহীদ করা সত্ত্বেও যারা পুত্র সন্তান নিয়ে গর্ববোধ করত তাদের কোনো খবর আজ বিশ্ববাসী জানে না, অথচ রাসুলের বংশধারা হযরত ফাতিমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত বজায় থাকবে। এ বংশেই ইমাম মাহদী আলাইহিসসালাম আবির্ভূত হবেন এবং তিনি সারা বিশ্বে আল্লাহর ধর্মকে প্রতিষ্ঠিত করবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল নারীর সন্তানকে যুক্ত করা হয় বাবার সাথে শুধু ফাতিমা ছাড়া। ফাতিমার সন্তানদের আমার সাথে সম্পর্কিত করা হয়েছে, আর সেজন্যই আমরা ইতিহাসে দেখতে পাই যে হযরত ফাতিমার সন্তানদের মানুষ ইয়াবনা রাসূলিল্লাহ অর্থাৎ হে রাসূলের সন্তান বলে সম্বোধন করত। মহান আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কন্যার সন্তানের নাম রাখেন ফাতিমা। ফাতমা শব্দের অর্থ রক্ষা করা। এ সম্পর্কে মহানবী বলেন, তাঁর নামকরণ করা হয়েছে ফাতিমা কারণ আল্লাহ তাঁকে ও তাঁর অনুসারীদের জাহান্নামের আগুন থেকে মুক্ত রেখেছেন।
হযরত ফাতিমা ছিলেন নারী ও পুরুষ তথা গোটা মানব জাতির জন্য অসাধারণ ত্যাগ, বিশ্বস্ততা, অন্যায়ের ব্যাপারে আপোষহীনতা, সততা, দানশীলতা, ধৈর্য, চারিত্রিক পবিত্রতা, আল্লাহর প্রতি সন্তুষ্টিসহ অনেক মহান স্বর্গীয় গুণের আদর্শ। স্নেহময় জননীর মতো বিশ্বনবীর সেবা যত্ন করা এবং বিপদের সময় তার সহায়তায় এগিয়ে আসার জন্য মহিষী নারী ফাতিমার অন্য একটি উপাধি উম্মে আবিহা বা পিতার জননী। বিশ্বনবী তাকে সর্বযুগের নারীর মধ্যে শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন। আল্লাহর দরবারে তার বিশেষ মর্যাদার কারণেই ফাতিমাকে দেখলে দাঁড়িয়ে তাকে সালাম দিতেন মহানবী। রাসুলে খোদা বলেছেন, ফাতিমা আমার দেহের অংশ, যা কিছু তাকে সন্তুষ্ট করে তা আমাকে সন্তুষ্ট করে এবং যা কিছু আমাকে সন্তুষ্ট করে তা আল্লাহকেও সন্তুষ্ট করে, আর যা কিছু ফাতেমাকে কষ্ট দেয় তা আমাকে কষ্ট দেয়, আর যা আমাকে কষ্ট দেয় তা আল্লাহকেও কষ্ট দেয়। হযরত ফাতিমা বেহেশতে সর্বপ্রথম প্রবেশ করবেন বলে বিশ্বনবী উল্লেখ করেছেন।
অনেকেই মনে করেন প্রিয় কন্যা ফাতিমাকে নিজের দেহের অংশ বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বুঝিয়েছেন যে পিতার রিসালতের অন্যতম কাণ্ডারি ছিলেন ফাতিমা। এই মহিয়সী নারীর অনন্য ত্যাগ, তিতিক্ষা ও সেবা না থাকলে ইসলাম বিলুপ্ত হয়ে যেত। হযরত ফাতিমাকে কেউ কেউ কষ্ট দেবেন এটা জানতেন বলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে রাগানোর পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছেন, ফাতিমা আমার অস্তিত্বের অংশ, যে তাকে রাগান্বিত করে সে আমাকে রাগান্বিত করে, এবং ফাতিমা কোনো ব্যাপারে ক্রুদ্ধ হলে আল্লাহও ক্রুদ্ধ হন এবং ফাতিমার আনন্দে আল্লাহও আনন্দিত হন। অনেক মহৎ গুণের আদর্শ হযরত ফাতিমার রয়েছে অনেক উপাধি, যেমন তাঁর উপাধি ছিল আস-সিদ্দিকা বা সত্যনিষ্ঠ, আল মুবারাকা বা বরকত প্রাপ্ত, আত-তাহিরা বা পবিত্র, আল মার্জিয়া বা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আজ-জাকিয়া বা সতী, মুহাদ্দিসা বা হাদিসের বর্ণনাকারী, সাইয়্যিদাতুন নিসাইল আলামিন বা নারীকুলের মধ্যে শ্রেষ্ঠ, খাতুনে জান্নাত বা বেহেশতি নারীদের নেত্রী, আজ-জাহরা বা দ্যুতিময় ইত্যাদি। আর পিতা মহানবীর প্রতি অশেষ ভালোবাসা ও সেবার কারণে তাকে বলা হতো উম্মে আবিহা বা পিতার মাতা।
হযরত ফাতিমা যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন তার জ্যোতি আকাশের ফেরেশতা ও অন্যান্যদের দিকে ছড়িয়ে পড়ত, আর এ কারণে তাকে জাহারা উপাধি দেয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তাকে সান্ত্বনা দিতে আসতেন ওহির ফেরেশতা। ওহির ফেরেশতা তাকে ভবিষ্যৎ বিষয়ে অনেক কিছু জানান, আর তার থেকে সেসব বিষয় লিখে রাখেন হযরত আলী আলাইহিসাল্লাম। আর এজন্যই ফাতিমাকে বলা হয় মুহাদ্দিসা। হযরত ফাতিমা খুবই সাধারণ জীবনযাপন করতেন। সংসারের যাবতীয় কাজ তিনি নিজের হাতে করতেন। মশক দিয়ে পানি তুলতে তুলতে তার শরীরে দাগ পড়ে গিয়েছিল। তিনি জাতার মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করতেন যে তার হাতে ফোসকা পড়ে যেত, আর সেই আটা দিয়ে রুটি তৈরি করে সেগুলো মদিনার দরিদ্রদের মধ্যে বিতরণ করতেন। হযরত ফাতিমার কাপড়ের পোশাকে থাকত তালি, পার্থিব কোনো বস্তুই তাকে আকৃষ্ট করতে পারত না, আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাতুল উপাধিতে ভূষিত করেছিলেন।
হযরত ফাতিমা সারা রাত জেগে নামাজ পড়তেন, মহান আল্লাহর জিকির করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করতেন। তিনি এত বেশি নামাজ পড়তেন যে তাঁর পা ফুলে যেত। সংসারের কাজ করার সময় তাঁর মুখে আল্লাহর জিকির থাকত। রসুলের স্ত্রী হযরত উম্মে সালামা বলেন, রসুলের ওফাতের পর ফাতিমাকে দেখতে যাই এবং তাঁর অবস্থা জানতে চাই। তিনি জবাব দিলেন, অত্যন্ত দুঃখ কষ্টে দিন অতিবাহিত হচ্ছে। এরকম কষ্টের মধ্য দিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের অল্প কিছুদিন পরই হযরত ফাতিমা এই পৃথিবী থেকে বিদায় নেন। রাসূলে খোদা ওফাতের আগে হযরত ফাতিমার কানে কানে বলে গিয়েছিলেন যে তিনিই তাঁর সাথে প্রথম মিলিত হবেন। নিশ্চয়ই মহান আল্লাহ তাঁর প্রিয় রাসূলকে এও জানিয়েছিলেন যে কিভাবে হযরত ফাতিমা তাঁর সাথে এত তাড়াতাড়ি মিলিত হবেন। আর সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাঁর উম্মতকে সতর্ক করছেন যে তারা যেন হযরত ফাতিমাকে কষ্ট না দেয়, তাঁকে অসন্তুষ্ট না করে।
হযরত ফাতিমা জাহরা পিতার শারীরিক বিদায়ের কারণে যতটানা দুঃখ পেয়েছিলেন তার চেয়েও বেশি ব্যথা পেয়েছিলেন পিতার আদর্শ তথা ইসলামের শিক্ষা ম্লান ও বিকৃত হয়ে পড়ার কারণে। রাসূলে খোদার কাছেই তিনি শুনেছিলেন তার পবিত্র আহলে বাইতের উপর অনেক বিপদ ও মুসিবত তথা ইসলামের উপরই অনেক দুর্যোগ নেমে আসবে, আর সেই সব বিপদ মোকাবেলার মতো কঠিন ধৈর্যের খোদাই পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছিলেন সর্বকালের সেরা মহামানবী হযরত ফাতিমা, ঠিক যেভাবে সিফিন ও কারবালা প্রান্তর সহ যুগে যুগে নানা বিপদ সংকট ও শত্রুতার মোকাবেলায় উত্তীর্ণ হয়েছিলেন বিশ্বনবীর পবিত্র আহলে বাইতের অন্যান্য সদস্য। কোনো কোনো ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী রাজনৈতিক কারণে হযরত ফাতিমাকে আহত করা হয়েছিল প্রভাবশালী মহলের পক্ষ থেকে এবং পরবর্তীকালে এই আঘাতজনিত কারণেই তিনি শাহাদাত বরণ করেন। তার শাহাদাতের তারিখ তেসরা জমাদুস সানি।
অনেকেই মনে করেন শত্রুতার প্রেক্ষাপটে হযরত ফাতিমাকে দাফন করা হয়েছিল মধ্যরাতে গোপনীয়ভাবে অতি গোপন স্থানে, যা আজও গোপন রয়েছে এবং কিয়ামত পর্যন্ত গোপন থাকবে। হযরত ফাতিমা জানতেন কখন তার মৃত্যু হবে, আর এজন্য তিনি নিজে গোসল করে নতুন ও পরিষ্কার পোশাক পরে কিবলামুখী হয়েছিলেন। তিনি নিজের মৃত্যু কবে হবে এবং তাঁর দুই প্রিয় সন্তান হযরত হাসান ও হুসাইন কিভাবে মারা যাবেন সেসব তথ্য সহ ভবিষ্যৎ ইতিহাসের অনেক খবর রাখতেন। হুসাইন আলাইহিসসালামের হত্যাকারীদের অভিশাপ দিয়ে গেছেন তিনি। মদিনার নারী সমাজ ধর্মীয় বিষয় সহ নানা বিষয়ে জ্ঞান অর্জন করত হযরত ফাতিমার কাছ থেকে। ফাদাক সম্পর্কিত তাঁর ভাষণ এই মহামানবীর অতুল জ্ঞান, খোদাভীরুতা এবং দূরদর্শিতাকেই তুলে ধরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আলী, তাঁর স্ত্রী ও তাঁদের সন্তানদেরকে মানুষের জন্য হুজ্জাত বা দলিল করেছেন এবং তাঁরা হল জ্ঞানের দরজা। মাসহাবে ফাতিমা নামে খ্যাত গ্রন্থটির সমস্ত তথ্য সন্নিবেশিত হয়েছে জিব্রাইল ফেরেশতার সঙ্গে হযরত ফাতিমার কথোপকথনের মাধ্যমে, যা লিখে গেছেন হযরত আলী আলাইহিসসালাম।
হযরত ফাতিমা পিতার উম্মতের উদ্দেশ্যে বলেছেন, আল্লাহ ইমানকে তোমাদের জন্য শিরক হতে পবিত্র হওয়ার ও নামাজকে অহংকার থেকে পবিত্র হওয়ার এবং আমাদের আনুগত্যকে করেছেন ধর্মকে প্রতিষ্ঠিত করার মাধ্যম। এছাড়াও মহান আল্লাহ আমাদের নেতৃত্বকে করেছেন অনৈক্যের পথে বাধা, আর তিনি আমাদের সঙ্গে বন্ধুত্বকে করেছেন ইসলামের জন্য সম্মানের মাধ্যম। তিনি আরও বলেছেন, নারীদের জন্য সর্বোত্তম বিষয় হচ্ছে তারা যেন কোনো অচেনা পুরুষকে না দেখে এবং কোনো অচেনা পুরুষও তাদের না দেখে।
তো শ্রোতাবন্ধুরা, হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা এখানেই পরিসমাপ্তি টানছি।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 2রা জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ডক্টর ইউনিস কি আইনের ঊর্ধ্বে, শাস্তি কি সরকার দিয়েছে, প্রশ্ন ওবায়দুল কাদেরের। প্রথম আলো, আওয়ামী লীগের ভোট চুরির প্রয়োজন হয় না মানব জমিন, শেখ হাসিনা বললেন আমি জাতির পিতার কন্যা, কারো কাছে মাথা নত করব না। ইত্তেফাক, ভোট কেন্দ্র নয় পুরো বাংলাদেশ এখন ঝুঁকিতে, 12 দলীয় জোট যুগান্তর। কলকাতা শিরোনাম, দেশ জুড়ে শুরু অনির্দিষ্টকালের রেশন ধর্মঘট, বিপাকে অন্তত 81 কোটি গ্রাহক। সংবাদ প্রতিদিন, নিদান আরএসএস এর মন্দির উদ্বোধনের সময় মসজিদে রাম নাম জপ করতে হবে। গণশক্তি, তার মুক্তির জন্য বিমান অপহরণ, ভারতকে শেষ করার হুমকি, মাসুদ আজহার কি সত্যি নিহত। আনন্দবাজার পত্রিকা, জল্পনার মধ্যেই মমতার বাড়িতে অভিষেক, গেলেন ফিরহাদও আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, লিফলেট বিতরণ বিএনপির রহস্যময় কর্মসূচি বললেন ওবায়দুল কাদের, দৈনিক মানব জমিনের শিরোনাম, এটা কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। লিফলেট বিতরণ বিএনপির রহস্যময় কর্মসূচি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যটা আসলে প্রাথমিকভাবে অনেকের কাছেই হয়তো হাস্যরস সৃষ্টি করবে, তবে এটা হাস্যরস সৃষ্টি করুক আর না করুক, এই বক্তব্যের ভেতরে কিন্তু বেশ কিছু মেসেজ আছে। যেমন একটি মেসেজ হচ্ছে যে বিএনপির এই লিফলেট বিতরণ কর্মসূচিকে এতদিন ধরে আওয়ামী লীগ সহ অনেকে খুবই দুর্বল কর্মসূচি বললেও এখন এটার ভিতরে তারা রহস্য খুঁজে পাচ্ছে। তার মানে হচ্ছে যে এই কর্মসূচি নিয়ে তাদের এক ধরনের ভীতি কাজ করছে। আর একটা বিষয় হচ্ছে এই যে লিফলেট বিতরণ কর্মসূচি, এই লিফলেট বিতরণ কর্মসূচি কেউ সরকারি দল বা সরকার পক্ষ পছন্দ করছে না। বিএনপি তারা আগাগোড়াই বলে আসছে যে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে, সংঘাত সহিংসতায় যাবে না। বিএনপি কর্মসূচি হিসেবে জনসংযোগ কর্মসূচি পালন করছে, লিফলেট বিতরণ করছে, এই ধরনের সাধারণ কর্মসূচি, এমনকি হরতাল অবরোধ যেগুলো দিয়েছে তাতে যে বিএনপির লোকজন ব্যাপকভাবে মাঠে নেমে পিকেটিং করেছেন বা অনেক নাশকতামূলক কর্মকাণ্ড করেছেন, মারামারি সংঘাতে জড়িত হয়েছেন, এইরকম কিন্তু আমরা খুব একটা দেখতে পাইনি, দেখা যায়নি। তো একেবারে নির্বাচনের দোরগোড়ায় এসে বিএনপি যখন লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে, তখন স্বাভাবিকভাবে ওবায়দুল কাদেরদের মনে একথা ভাসছে, প্রশ্ন আসছে যে যেখানে নির্বাচনে বাধা দেওয়ার জন্য বিরোধী দলের পক্ষ থেকে অনেক সহিংস কর্মসূচি থাকার কথা, সেখানে এই লিফলেট বিতরণের মতো পানিশে কর্মসূচি কেন?
জনাব সাজ্জাদ ইসলাম, লোহিত সাগরে মার্কিন সামরিক উপস্থিতি প্রতিহত করব, এ কথা বলেছে ইয়েমেনের পার্লামেন্ট, প্রশ্ন হচ্ছে পারবে কি তারা?
জি, লোহিত সাগরে মার্কিন সামরিক উপস্থিতি প্রতিহত করব এমন ঘোষণা দিয়েছে ইয়েমেনের পার্লামেন্ট। আপনার প্রশ্ন হচ্ছে তারা এই ঘোষণা বাস্তবায়ন করতে পারবে কিনা। আসলে বাস্তবতা হচ্ছে যে লোহিত সাগরে মার্কিন সামরিক উপস্থিতি কি কারণে, ইসরায়েলি জাহাজগুলোকে নিরাপত্তা দেবে এবং ইসরায়েলের জাহাজ ওই রুটে চলাফেরা করবে, কোনো সমস্যা হবে না। প্লাস ইসরায়েল অভিমুখে যে সমস্ত জাহাজ যেতে চায় বা ইসরায়েল থেকে যে সমস্ত জাহাজ মালামাল খালাস করে আসতে চায়, তারা যাতে নিরাপদে চলাফেরা করতে পারে, এটাই তো মার্কিন সামরিক বাহিনী উপস্থিতি করার মূল লক্ষ্য। কিন্তু ইয়েমেন যদি প্রতিনিয়ত সেখানে হামলা চালায়, অথবা ইয়েমেন হামলা চালাচ্ছে এই কারণে আমেরিকা যদি ইয়েমেনের উপর হামলা চালায় এবং পরবর্তীতে অনিবার্য হয়ে ওঠে সংঘাত যুদ্ধ শুরু হয়, তাহলে কি লোহিত সাগরের ওই নৌপথে জাহাজ চলাচলের মতো অবস্থা থাকবে? থাকবে না। তার মানে মার্কিন সামরিক উপস্থিতির যে মূল লক্ষ্য সেটা কিন্তু আলটিমেটলি অ্যাচিভ করা ডিফিকাল্ট হবে, সম্ভব হবে না।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব কাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। দেশ জুড়ে শুরু অনির্দিষ্টকালের রেশন ধর্মঘট, বিপাকে অন্তত 81 কোটি গ্রাহক। সংবাদ প্রতিদিন পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই দেশ জুড়ে শুরু অনির্দিষ্টকালের রেশন ধর্মঘট। রেশন ধর্মঘটের ডাক দেয় অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার্স ফেডারেশন। ধর্মঘটের ফলে গোটা দেশে 5,38,000 রেশন দোকান বন্ধ, সমস্যায় দেশের অন্তত 81 কোটি মানুষ। উল্লেখ্য, বহু রেশন ডিলারের বিরুদ্ধে নানা সময় অভিযোগ ওঠে রেশন কারচুপির। ফের অগ্নিগর্ভ মণিপুর, মৃত অন্তত 4, কারফিউ জারি সেখানে, শান্তি বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর। সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে বলা হয়েছে, নতুন বছরের প্রথম দিনে আবার উত্তপ্ত মণিপুর, গোষ্ঠী সংঘর্ষের জেরে সে রাজ্যে 4 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত আরও 4। হিংসার জেরে ফের কারফিউ শুরু করেছে মণিপুর প্রশাসন। উল্লেখ্য, গত বছর মে মাস থেকে জাতি সংঘর্ষের জেরে জ্বলছে মণিপুর, প্রাণ হারিয়েছেন অন্তত 200 জন। গণশক্তি পত্রিকার খবরে লেখা হয়েছে, 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের দিন মসজিদ, দরগা এবং মাদ্রাসায় রাম নাম জপ করার নিদান দিল আরএসএস। 450 বছরের একটি পুরাতন মসজিদে জোর করে মূর্তি রেখে মুসলমানদের প্রবেশ আটকে প্রথমে সেই মসজিদটি দখলে নেওয়া হয়, তারপর মসজিদ গুঁড়িয়ে দিয়ে সেখানে মন্দির তৈরির পর সংঘ নেতারা নিদান দিচ্ছেন শান্তি ও সদ্ভাবের সেই মন্দিরের উদ্বোধনের দিন রাম নাম জপ করার। আনন্দবাজার পত্রিকার শিরোনাম, তার মুক্তির জন্য বিমান অপহরণ, ভারতকে শেষ করার হুমকি। সত্যিই কি নিহত? বিস্তারিত খবরে লেখা হয়েছে, 1994 সালে এই হরকতুল আনসারের হয়ে পরিচয় গোপন করে কাশ্মীরে এসেছিলেন তিনি। ওই সংগঠনের 2 শাখার মধ্যে বিবাদ শুরু হয়েছিল, তা দমন করতে শ্রীনগরে গিয়েছিলেন মাসুদ, তারপর দাউদের পর মাসুদ আজহার। বছরের প্রথম দিন ছড়িয়ে পড়ল তার নিহত হওয়ার খবর। সমাজ মাধ্যমে কিছু সংবাদ সংস্থা দাবি করল পাকিস্তানে একটি বিস্ফোরণে মৃত্যু হয়েছে তার, যদিও কোনো সূত্রের তরফে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। আসরে ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার সংক্ষিপ্ত সংবাদ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি গতকাল তেহরান সফররত হুথি মুখপাত্র আব্দুস সালামের সঙ্গে এক বৈঠকে এ প্রশংসা করেন। গাজা উপত্যকায় গত 7 অক্টোবর থেকে ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরায়েল। ওই আগ্রাসন এখন পর্যন্ত প্রায় 22,000 ফিলিস্তিনি নিহত এবং 57,000 মানুষ আহত হয়েছেন। জাপানের রাজধানী টোকিওর বিমানবন্দরে অবতরণের পর যাত্রীবাহী একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জাপান এয়ারলাইন্সের বিমানটিতে 379 জন আরোহী ছিলেন, তবে সবাইকে নিরাপদে নামানো সম্ভব হয়েছে। উড়োজাহাজটি হানেদা বিমানবন্দরে অবতরণের পরই আগুন লাগে। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় বিমানের একাংশে আগুন জ্বলছে, আগুনের শিখা বিমানের জানালা দিয়ে বেরিয়ে আসে। এ সময় রানওয়েতেও আগুন ছড়িয়ে পড়ে। বিমানবন্দরে জাপানের উপকূলরক্ষী বাহিনী কোস্ট গার্ডের একটি বিমানের সঙ্গে দুর্ঘটনা ওলিত উড়োজাহাজটির সংঘর্ষ হয়। জাপান কোস্ট গার্ড বলেছে তাদের ওই উড়োজাহাজটি ভূমিকম্প কবলিত এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছিল। গাজায় প্রতিরোধের মুখে এগোতে পারছে না দখলদার বাহিনী। এক হামলায় 15 ইসরায়েলি সেনা নিহত, স্বীকার করছে না তেল আবিব। লোহিত সাগরের পানি সময় মার্কিন ও ব্রিটিশ সামরিক উপস্থিতি প্রতিহত করতে দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে ইয়েমেনের পার্লামেন্ট। সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির নির্বাচন কমিশনার আনিসুর রহমান। এবং ভারতে বিজেপি শাসিত মণিপুরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে 4 মুসলমান নিহত, 11 জন আহত, 5 জেলায় কারফিউ জারি। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ।